الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک بند انوشٹھان আসমাউল হুসনায় আপনারা যে যেখান থেকে দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলামী ভাইরা আমাদেরকে দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, প্রত্যেক পর্বে আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্পর্কে শ্রবণ করি এবং সেখানে শিক্ষণীয় বিষয় আমরা জানি এবং তার উপর আমল করার চেষ্টার নিয়ত করে থাকি। দর্শকবৃন্দ, আজও এর ব্যতয় ঘটবে না, আজ আমরা মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক আল্লাহ তাআলার মহত্ব মর্যাদা সম্পর্কে আমরা জানব, একটি নাম নিয়ে আলোচনাও শুনব। তো দর্শকবৃন্দ, তার পূর্বে আসুন দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। দুরুদ শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুরে আনোয়ার নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন, এতে ফেরেশতারা হাজির হয়ে থাকে, আর তোমাদের মধ্যে যে আমার উপর দুরুদ শরীফ পাঠ করে তবে তার অবসর হওয়ার পূর্বে তার দুরুদ আমার নিকট পৌঁছে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, আর আপনার ইন্তেকালের পরে ইরশাদ করলেন আল্লাহ তাআলা, জমিনের উপর আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম শরীরগুলোকে খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আমরা অনেকেই জানি এবং দুরুদ শরীফের বিভিন্ন ফজিলত সম্পর্কে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় যেমনই, তেমনি আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও ঠিক তেমনই আমরা যদি দুরুদ শরীফ পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই দুরুদ শরীফগুলোকে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা আসুন নিয়ত করে নিই, আমরা অধিক হারে দুরুদ শরীফ পাঠ করব, তাহলে আমরা অধিক হারে বরকত অর্জন করতে পারব। এক রিওয়ায়েতের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা পিছিয়ে না থেকে সবাই নিয়ত করে নিই, ইনশাআল্লাহ নিয়মিতভাবে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আবারও বলবো যে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুনবো, ইলমে দিন যা শুনবো তার শিখবো, মনে রাখবো, আমল করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন আজ মহান আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আমরা নিয়েছি তা হচ্ছে আল হালিম। আল হালিম, মহান আল্লাহ তাআলার এই নামটি অত্যন্ত সুন্দর এবং যার অর্থ হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল, মহাসহনশীল ও প্রসয়দাতা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল হালিম, মহাসহনশীল, মহাধৈর্যশীল হলেন যার রয়েছে পূর্ণ ধৈর্য। আল হালিম শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই। অমুসলিম, ফাসিক ও অবাধ্য সকলের ব্যাপারে যিনি ধৈর্য ব্যাপক ও প্রশস্ত করে রেখেছেন এবং তিনি তাদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান থেকে বিরত রয়েছেন, এভাবে যে তাদের মধ্যকার অক্ষম ব্যক্তির উপর অন্যের জুলুম করা বৈধ নয়, তিনি তাদেরকে সময় ও সুযোগ দিয়েছেন যাতে তারা তওবা করতে পারে, তবে তারা অতি বাড়াবাড়ি করলে, সীমা লঙ্ঘন করলে এবং তার সমীপে ফিরে না আসলে তিনি তাদেরকে আর সুযোগ দেন না। আল হালিম হলেন তিনি যিনি সৃষ্টিকুলের উপর তার প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের নিয়ামতের কথা অবগত থাকা সত্ত্বেও তাদের অবাধ্যতা ও অধিক ভুল ভ্রান্তির উপর তিনি ধৈর্য ধারণ করেন, ফলে তিনি তাদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের গুনাহ ও অবাধ্যতার ব্যাপারে সহনশীল। তিনি তাদেরকে তিরস্কার ও সতর্ক করেন যাতে তারা তওবা করে নেয়। তাদেরকে তিনি সুযোগ দেন যাতে তারা ফিরে আসে। মহান আল্লাহ তাআলা সহনশীল ও ক্ষমাশীল, তার রয়েছে পূর্ণ ধৈর্য, সহনশীলতা এবং ব্যাপক ক্ষমাশীলতা। এই মহান গুণ দুটি গুনাহগারের গুনাহ ও জালিমদের জুলুমের সাথে সম্পৃক্ত, কেননা অপরাধের শাস্তি তাৎক্ষণিক হওয়া কামনা করে, আর আল্লাহর সহনশীলতা অপরাধীকে সুযোগ দেয়া ও তাৎক্ষণিক শাস্তি না দেয়া কামনা করে যাতে তারা তওবা করতে পারে। আল্লাহ আল্লাহ, মহান আল্লাহর ক্ষমা তাদের গুনাহকে ক্ষমা করে দেয়া কামনা করে, বিশেষ করে যখন ইস্তেগফার, তওবা, ঈমান ও ভালো আমল ইত্যাদির ক্ষমার উপকরণ পাওয়া যায়। তার ধৈর্য আসমান ও জমিন সর্বত্রে ব্যাপৃত। তার ক্ষমা না থাকলে তিনি জমিনে একটি প্রাণীও ছেড়ে দিতেন না। তিনি ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। তিনি তাদের থেকে সে সব কাজ পছন্দ করেন যা তাদের তার ক্ষমা, সন্তুষ্টি ও এহসান অর্জনের উপায়। আল্লাহর পূর্ণ ক্ষমার বহিঃপ্রকাশ হলো যে ব্যক্তি নিজের উপর বারবার জুলুম করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, সে ব্যক্তি তওবা করলে তিনি তার ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ইসলামকে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মার্জনাকারী করেছেন, এমনইভাবে তওবা ও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেমন পবিত্র কোরআনুল করিমের দিকে যদি আমরা দেখি, তাহলে সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম। সুবহানাল্লাহ। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন, সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সহনশীল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলেই মহান আল্লাহ তাআলা সহনশীল, ধৈর্যশীল এবং বান্দাকে সময় প্রদান করেন যেন বান্দা গুনাহ থেকে তওবা করে নেয়। আল্লাহ আল্লাহ। যেমন তাফসিরে সিরাতুল জিনানের চতুর্থ খণ্ডে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহি সালাম এর সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকে সম্পৃক্ত ছিল। মহান আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহি সালাম কে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দেন। ওইসব লোকেরা অস্বীকার করল এবং হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহি সালাম এর কথা শোনেনি। তিনি তাদেরকে মহান আল্লাহ তাআলার হুকুমে আজাব নাজিল হওয়ার সংবাদ দেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাম কখনো কোনো কথা ভুল বলেননি, দেখিও তিনি যদি রাতে এখানে থাকেন তবে আজাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে আজাব আসবে। যখন রাত হলো তখন হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, আর সকলেই আজাবের চিহ্ন প্রকাশিত হয়ে গেল। আকাশে কালো রঙের ভয়ানক মেঘ আসলো, অনেক ধোঁয়া জমা হয়ে গেল এবং সারা শহরে বিস্তৃত হয়ে গেল। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আজাব আসছে। তারা হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালামকে খোঁজ করলো তবে তারা তাকে পায়নি। এখন তাদের আরও অধিক আশঙ্কা হলো, তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলো সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল। মোটা কাপড় পরিধান করে তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলো। সুবহানাল্লাহ। স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল। আরজ করতে লাগলো যে ধর্ম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন আমরা সেটির উপর ঈমান আনছি। অতঃপর তারা সত্যিকার তওবা করলো এবং যে অপরাধসমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল, অন্যের সম্পদ ফিরিয়ে দিল, এমনকি অন্যের একটি পাথরও কোনো ভিত্তির মধ্যে লেগে যেত তখন ভিত্তিটা ভেঙে ওই পাথরটি বের করে ফিরিয়ে দিত। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল করলেন এবং আজাব উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সম্প্রদায়ের উপর তাদের গুনাহের আধিক্যতা, তাদের উদাসীনতা এবং তাদের নাফরমানির কারণে আজাব আসন্ন ছিল যে তাদের সত্যিকার তওবা কাজে এসে গেল এবং সত্যিকার তওবার পুরস্কার এটাই পেল যে তাদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছে। আর দর্শকবৃন্দ, এই ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এবং মাদানী ফুল রয়েছে। বিভিন্ন ধরনের গুনাহের কারণে, নামাজ কাজা করার কারণে মা বাবার নাফরমানি, মিথ্যা গীবত চগুলখড়ি, এমনকি সিনেমা নাটক দেখা, গান বাজনা শোনার কারণে কখনো যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তিনি যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তখন আমাদের কী অবস্থা হবে? দর্শকবৃন্দ, তাই আমাদেরকে এগুলো থেকে বেঁচে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সকল কাজগুলোকে আমাদেরকে করতে হবে। দর্শকবৃন্দ, যেহেতু মহান আল্লাহ তাআলা আল হালিম, তিনি বান্দাকে সময় প্রদান করেন এবং গুনাহগারকে সময় দিয়ে আল্লাহ তাআলা সহনশীল থাকেন, সুবহানাল্লাহ, তাই বান্দা যে তওবা করলে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। আর এই তওবা কিন্তু এমনিতেই বললে হবে না, যেভাবে আমরা ঘটনার মধ্যে শুনেছি তারা সেই গুনাহকে ছেড়ে দিয়েছে, সত্য অন্তরে তওবা করেছে আর কখনো ভবিষ্যতে না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আসলে এরকম তওবার জন্য তিনটি শর্ত পাওয়া অত্যন্ত জরুরি। যদি এই শর্তগুলো পাওয়া না যায় তবে এটাকে সত্যিকার তওবা বলা যাবে না। অতীতের উপর লজ্জা, অর্থাৎ যে গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জা করা, গুনাহ ছেড়ে দেয়া, পাকাপোক্ত ইচ্ছে করা যে ভবিষ্যতে আর এ ধরনের গুনাহ করবে না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এ জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো গুনাহের নিকটে না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে। দর্শকবৃন্দ, আর এভাবেই বান্দা যখন মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিবে, তখন আল্লাহ তাআলার দরবারে ওই সত্যিকার তওবা করার কারণে আল্লাহ তাআলা তার উপরে খুশি হন, তার উপর বিশেষ দয়া ও অনুগ্রহ করে থাকেন। যেমন কোরআনুল করিমের মধ্যে অনেক স্থানে মহান আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাকে তওবা করার উৎসাহ দিচ্ছেন। অতঃপর পারা ৬ সূরা মায়দার ৩৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কানজুল ইমানের অনুবাদ, যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তখন আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই আয়াতের তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে লিখেন, তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু, যত বড়ই গুনাহ হোক না কেন যদি তা থেকে তওবা করে নেওয়া যায় তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম তওবা অনেক বড় উত্তম ও পছন্দনীয় কাজ। এমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের অন্যত্র ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কানজুল ইমানের অনুবাদ। হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই আয়াত মুবারাকার মধ্যে উল্লেখিত নাসুহ এর অর্থ আল্লাহ তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের ভেজাল না হয়। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুকে আজম হযরত সাইয়েদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে যখন তাওবাতান নাসুহা এর ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করা যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে পড়বে না। এমনইভাবে হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাওবাতান নাসুহা কি? তখন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত গুনাহের উপর লজ্জিত হওয়া, অতপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং ওই গুনাহের প্রতি কখনো প্রত্যাবর্তন না করা। যেমনইভাবে দুধ তার স্তনের মধ্যে দ্বিতীয়বার ফিরে যায় না। এমনকি হযরত সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবাতান নাসুহা করার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আর এভাবে যদি মহান আল্লাহ তাআলার দরবারে বা গুনাহগার বান্দা তার গুনাহ থেকে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা যেভাবে কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন তার জন্য মহান আল্লাহ তাআলার বিশেষ দয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং এর উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে সংগৃহীত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ তাআলা তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন। সুবহানাল্লাহ। এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এ কথা পছন্দ করে যে তার আমল নামা তাকে খুশি করবে, তবে তার উচিত সে যেন বেশি পরিমাণে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। এক অন্য হাদিসে বর্ণিত রয়েছে, আত-তাইবু মিনাজ-জামবি কামাল্লা জামবালাহ, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যে সে গুনাহই করেনি। সুবহানাল্লাহ। এক হাদিসের পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যখন ইবলিশ বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত প্ররোচিত করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত ও জালালের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, দেখলেন তো, আল্লাহ তাআলার দরবারে তওবা করার কিরূপ ফজিলত ও বরকত রয়েছে, এমনকি গুনাহ থেকে তওবাকারীর উপর মহান আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু যে বান্দা বারবার গুনাহ করা সত্ত্বেও তওবা করলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এমনকি তওবাকারী কি পরিমাণ পুরস্কারের অধিকারী, এ ধারণাটাও এই ঘটনা থেকে করা যেতে পারে। আসুন শুনি। হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এর তওবা কবুল করলেন, তখন ফেরেশতারা তাকে মুবারকবাদ দিলেন এবং হযরত সাইয়েদুনা জিব্রাইল এবং হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিমাস সালাম তার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আদম আলিহি সালাতু ওয়াসালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তবা কবুলের উপর আপনার চক্ষুদয় শীতল হোক। তিনি আলিহি সালাতু ওয়াসালাম বললেন, হে জিব্রাইল, যদি এই তবার পরও জিজ্ঞেস করা হয় তবে আমার স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা তার আলিহি সালামের উপর ওহি প্রেরণ করলেন, হে আদম, আপনি আপনার সন্তানদের জন্য উত্তরাধিকার সূত্রে ক্লান্তি, দুঃখ ও তওবা রেখেছেন, যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনব। সুবহানাল্লাহ, যেভাবে আপনার আহ্বান শুনেছি, আর যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, কেননা আমি অতি নিকটবর্তী ও দোয়া কবুলকারী। হে আদম, আমি তওবাকারীদের কবর থেকে এই অবস্থায় উঠাবো যে সে খুশি হবে এবং হাসতে থাকবে আর তার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগফিরাত কা হো তুজসে সওয়ালি, ফির না আপনে দর সে না খালি, মুঝ গুনাহগার কি ইলতিজা হ্যায়, ইয়া খুদা তুজসে মেরি দোয়া হ্যায়। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত তওবাকারী এবং তওবার কি পুরস্কার এবং তওবা শর্ত এবং তওবা করলে কি অর্জন হয় সে সম্পর্কে আমরা শুনেছি, এবং মহান আল্লাহ তাআলার দরবারে তওবাকারী অনেক কত পছন্দনীয় তাও আমরা শুনলাম, এবং মহান আল্লাহ তাআলা এ কারণেই তো আল হালিম, আল্লাহু আকবার, ক্ষমা প্রদর্শনকারী, ক্ষমাশীল, ধৈর্য ধারণকারী, সহনশীল, গুনাহের পরও মহান আল্লাহ তাআলা সহনশীল থেকে বান্দাকে তওবা করার সুযোগ দিচ্ছেন। আসলে এটা আমাদের সৃষ্টিকুলের জন্য অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার গুণ এবং আল্লাহ তাআলার যে মর্যাদা, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা নিজের বান্দাকে ক্ষমা করে দেন। তাই আমাদের সবসময় স্মরণে রাখতে হবে, আমরা যখনই কোনো ভুল করি না কেন মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করি, তাহলে আমরাও মহান আল্লাহ তাআলার দয়া ক্ষমার অধিকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, আসুন আল হালিম এই মহান আল্লাহ তাআলার গুণবাচক নামের ওয়াজিফা কী আছে, এর ফজিলত কী আছে সেটা আমরা শুনে নিই। দর্শকবৃন্দ, আমরা শুনি আল্লাহ তাআলার আল হালিম, ইয়া হালিম, ইয়া হালিম, ইয়া হালিম। যে ব্যক্তি এটি কাগজে লিখে তা ধুয়ে নিজের ক্ষেতে পানি ছিটিয়ে দেয়, ইনশা আল্লাহ শস্য ক্ষেত সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইয়া হালিমু এর ফজিলত আমরা শুনে ফেললাম। যারা আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন চাষাবাদে আছি, তাদের জন্য তো পুরো শস্য ক্ষেত কীট পতঙ্গ এবং রক্ষা করা থেকে একটি সুন্দর ওজিফা পেয়ে গেছেন। আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ।